আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং গবেষণা এবং উন্নয়ন কালেকটিভের চেয়ারপারসন মেজবা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা।
আপনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সম্প্রতি এসেছেন একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে। এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের থেকে সাংসদ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধি দল যেটি এসেছে তার অংশ হিসেবে এসেছেন যুক্তরাষ্ট্রের সফরে। এই সফরকালে আপনি কোথায় যাচ্ছেন, কাদের সাথে কথা বলছেন?
যুক্তরাষ্ট্রে এখন আপনারা সবাই জানেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটা অধিবেশন হয়ে গেল জাতিসংঘের, বড় একটা অধিবেশন। এতে সারা পৃথিবী থেকে রাষ্ট্রনায়করা এসেছেন। এখানে যে সমস্ত বিষয় আগামী 15 বছরের জন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারিত হলো, তার মধ্যে কিছু কিছু বিষয় যেগুলো বঞ্চনার বিশেষ ক্ষেত্র বলে আমরা মনে করেছি সেগুলোকে সামনে তুলে আনার জন্য এবং এই যে SDG প্রসেস এর মধ্যে সংযুক্ত করার জন্য দক্ষিণ এশিয়ার 5টা দেশ থেকে, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান থেকে আমরা 20 জন, 9 জন সংসদ সদস্য এবং 11 জন নাগরিক সমাজের সদস্য আমরা এসেছি যুক্তরাষ্ট্রে। আমরা নিউ ইয়র্কে, যেখানে SDG মূল প্রসেসটা জাতিসংঘ সদর দপ্তরকে ঘিরে পরিচালিত হলো, সেই প্রক্রিয়ায় যেমন অংশগ্রহণ করেছি, এর পাশাপাশি আমরা আপনার এখন ওয়াশিংটনেও আমরা এসেছি এবং সেখানে আপনার ওয়াশিংটনে, এটা তো হচ্ছে কেন্দ্র, এখানে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলছি। এবং তার মধ্যে আমি তো চেষ্টা করছি বিশেষভাবে বাংলাদেশের যে দলিতদের যে ইস্যু, বাংলাদেশের দলিতরা হচ্ছে বঞ্চিতের মধ্যে সবচেয়ে বঞ্চিত, তেমনি এদের বঞ্চিত মানুষের আরেকটা ঠিকানা হচ্ছে আদিবাসী, আদিবাসীরা বঞ্চিত, আমাদের চা শ্রমিকরা বঞ্চিত, এরকম যে বঞ্চিত জনগোষ্ঠী আছেন তাদের কথা যেন উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে স্থান পায়, সে বিষয়গুলো নিয়ে আমরা বিশ্বের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। যেমন আমরা নিউ ইয়র্কে কথা বলেছি, অন্যান্যের মধ্যে আপনার ধরুন ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেলিগেশন এসছে নিউ ইয়র্কে এই SDG প্রসেসে, সেই ডেলিগেশনের সাথে আমরা দেখা করেছি।
SDG প্রসেস বলতে কি বোঝাচ্ছে?
SDG হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আপনার এই যে গত 2015 সাল পর্যন্ত, মানে শেষ হতে যাচ্ছে আমাদের 2015-তে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ছিল, এই 15 বছরের উন্নয়ন কার্যক্রম বা লক্ষ্যমাত্রা, তার পরবর্তী ধাপ হিসাবে আগামী 15 বছরের জন্য এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য একটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।
বাংলাদেশের দলিতদের কথা আপনি বললেন, বাংলাদেশের দলিত আমরা জানি যে হিন্দু সম্প্রদায়ে দলিত আছে, বর্ণ প্রথা আছে, কিন্তু মুসলমান দলিত আছে, এ সম্পর্কে যদি আমাদের একটু বলেন।
আমাদের এখানে আসলে সব ধর্মের মধ্যে দলিত আছে,
সেটা কিভাবে সম্ভব? অনেকে তো এই কথা জানেনও না।
জানেন না, কিন্তু আমাদেরকে জানতে হবে, সেটাই আমরা দেশের পরিসরে জানানোর চেষ্টা করছি এবং আন্তর্জাতিক পরিসরে সেটাই আনার চেষ্টা করছি। যেমন ধরুন বাংলাদেশে মুসলমানদের মধ্যে থেকে আপনি বললেন, মুসলমানদের মধ্যে থেকে ধরুন আপনার জেলেরা আছেন, হ্যাঁ, যাদেরকে ময়মনসিং এলাকায় বলা হয় মাইমল, হ্যাঁ, সেরকম আপনার আরও অনেক জায়গায় আছেন, বিভিন্ন পেশার মধ্যে তাঁতি আছেন এবং কামার কুমার থেকে শুরু করে বিভিন্ন পেশায় তো এখন মুসলমানরা আছেন। এগুলো আর কেবল এখন তো হিন্দুর মধ্যে সেগুলো আর সীমিত নয়। তো এই পেশাগত আসলে দলিত পরিচয়টা তৈরি হয়েছে বা দলিতের বঞ্চনাটা তৈরি হয়েছে পেশাগত বিষয়টা থেকে, এবং এর সাথে যুক্ত একটা বিষয় হচ্ছে অস্পৃশ্যতা। আমাদের ওখানে যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা, এমনকি আদিবাসীরাও কোনো কোনো এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, তারা কিন্তু এই আপনার এই যে অস্পৃশ্যতার শিকার, তাদেরকে চায়ার, তাদেরকে পাবলিক প্লেস যেগুলো জনসাধারণ ব্যবহার করেন সেই জায়গাগুলোতে তাদেরকে সম্মান করা হয় না, ব্যবহার করতে দেওয়া হয় না, তারা চায়ের দোকানে, রেস্টুরেন্টে ঢুকতে পারেন না, খেতে পারেন না, এবং আপনার ধরুন তাদের বাচ্চাদেরকে কোনো কোনো ক্ষেত্রে স্কুলে যেতে দেওয়া হয় না, বা যেতে গেলেও তারা আপনার সামনের আসনে বসতে পারে না। আমাদের তো যশোরে এমন একটা ঘটনা ঘটেছে যে দলিত বাচ্চাদেরকে হেডমাস্টার সাহেব স্কুল থেকে একদিন চলে যেতে বলেছেন যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আসবেন স্কুল ইন্সপেক্টর, কাজে স্কুল ইন্সপেক্টর আসলে সেখানে দলিত বাচ্চারা থাকবে, এটা হয় না, এরকম তাদের বোধ। এবং তাদের তাকে চলে যেতে হয়েছে এরকম অপমান অসম্মানের মধ্যে দিয়ে। মুসলমান এবং হিন্দু এবং বিভিন্ন ধর্মাবলম্বী দলিতরা কিন্তু আজকে ভুগছেন, অস্পৃশ্যতার শিকার হচ্ছেন। কাজেই এই বিষয়গুলো, এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা প্রস্তাব করেছিলাম এবং আমাদের আরডিসির একটা গবেষণা থেকেই এই রেকমেন্ডেশনটা বেরিয়ে এসেছিল যে আমরা আপনার একটা আপনার এই মানে বৈষম্য নিরোধ আইন সেটা আমরা করতে চেয়েছি এবং এটা বাংলাদেশ আইন কমিশন এবং মানবাধিকার কমিশন এইটাকে চূড়ান্ত করেছে। এটা এখন আইন মন্ত্রণালয় অপেক্ষা করছে, তো সেই চেষ্টাটা চলছে। কিন্তু এই বিষয়গুলো যেমন আপনারা জানেন যে যুক্তরাজ্যে সম্প্রতি কিন্তু এই অ্যান্টি ডিসক্রিমিনেটরি লটা তৈরি হয়েছে, তো এরকমভাবে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই সমস্যাটা বিভিন্নভাবে আছে। ধরুন আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় বা গোটা আফ্রিকা মহাদেশ জুড়ে এই সমস্যাটা হচ্ছে বর্ণকে ঘিরে, বর্ণ বৈষম্য, সেটা কালারের প্রশ্ন। আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় সমস্যাটা হচ্ছে পেশাগত, সেটা আপনার হয়তো একজন জন্মেছে এমন একটা পরিবারে যে পরিবারের বাবা মা বা পূর্বপুরুষ একটা বিশেষ পেশায় যুক্ত ছিলেন, কিন্তু তারা লেখাপড়া শেখার পরেও এখনও কিন্তু তারা সেখান থেকে আপনার বৈষম্যের শিকার হচ্ছেন। এই বিষয়গুলো নেপালে সম্প্রতি যে নতুন আপনার আইনটা হলো, মানে আইন নয়, নতুন যে সংবিধান প্রণীত হলো, তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট ভালোভাবে এসছে, যাতে করে, এবং সেখানে আপনার একটা রিজার্ভেশনের ব্যাপার আছে। বাংলাদেশে কিন্তু দলিত এবং আদিবাসীদের জন্য তাদের প্রতিনিধিত্বের অধিকারটাকে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তাদের আপনার ইউনিয়ন কাউন্সিলে বলুন, তৃণমূলে, কিংবা আপনার জাতীয় সংসদে বলুন, তাদের প্রতিনিধিত্বের কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থাটা ভারতে আছে, পাকিস্তানে আছে, এটা আপনার নেপালে তৈরি হলো, আছে কিছুদিন আগের থেকে আছে, কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে দক্ষিণ এশিয়ার এক্সপিরিয়েন্সকে পৃথিবীর কাছে নিয়ে যেতে চাইছি।
আদিবাসীদের জন্য, দলিতদের জন্য যেসব কাজ আপনি করছেন, আপনার প্রতিষ্ঠান করছে, এবং যারা করছেন, তারা কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বাংলাদেশে?
প্রতিবন্ধকতা হচ্ছে, প্রথমত আমি বলবো যে আপনার এ ব্যাপারে রাষ্ট্রের তরফ থেকে আমাদের সাড়াটা আমরা কম পাচ্ছি। আর আমাদের বহু বছরের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে রাজনীতির সাথে যারা যুক্ত তাদের একাংশ আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে সচেতন হয়েছেন। তারা যে নির্বাচনী এলাকাগুলো প্রতিনিধিত্ব করেন সেখানে তো এই মানুষগুলো আছেন, কিন্তু আমরা যে আমলাতান্ত্রিক ব্যবস্থার দ্বারা পরিচালিত হই তাদের কাছ থেকে কিন্তু আমরা সাড়া যথোপযুক্ত পাচ্ছি না। আর একাডেমিক স্পেয়ারে কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত আদিবাসী প্রশ্নে অনেকটা গবেষণার কাজ কার্যক্রম শুরু হয়েছে, দলিত নিয়ে তেমন হয়নি। চা বাগান একেবারে পুরোপুরি উপেক্ষিত, আমাদের চরের মানুষরা উপেক্ষিত, আমাদের নারী সমাজ নিয়ে কাজ হয় কিন্তু নারী সমাজ নিয়ে, বিশেষ করে নারীদের মধ্যেও তো ধরুন বহুমাত্রিক বঞ্চনার যারা শিকার, যারা নারী হিসেবে বঞ্চনার শিকার, হয়তো আপনার মানে ভিন্ন ধর্মের, অমুসলিম কোনো ধর্মের, হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হওয়ার কারণে, কিংবা যারা আপনার ভিন্ন জাতিসত্তার নারী, ভিন্ন ধর্ম ভিন্ন জাতিসত্তার নারী, তারা যে ধরনের বঞ্চনা এবং বৈষম্য এবং নির্যাতনের শিকার হন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখনো যথেষ্ট কাজ হচ্ছে না। আরেকটা হচ্ছে যে আপনারা, আমরা দেখছি যে রাষ্ট্রের তরফ থেকে আমাদের অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়। এই সময়, এই সরকার, এই মহাজোট সরকারের সময় আমরা এই ব্যাপারে তুলনামূলকভাবে আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি পাই, কিন্তু বিগত সরকারের সময়, সরকারগুলোর সময়, কোনো কোনো সময় আমাদের, আমরা যারা মানবাধিকার কর্মী, আমাদের মানবাধিকার কে রক্ষা করে, সেরকম বিপদের মুখোমুখি আমাদেরকে পড়তে হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো আছে। তবে আমি মনে করি যে আপনার ধরুন মিডিয়া আমাদের দেশে এবং আন্তর্জাতিক পরিসরে তারা তো অনেক সচেতন এবং তারা কিন্তু একটা বড় বন্ধুর কাজ করেন। বাংলাদেশের বিপদগ্রস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে মিডিয়া কিন্তু সবসময় দাঁড়ায়।
ধন্যবাদ অধ্যাপক মেজবা কামাল, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকা এবং তার দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ।